হ্যালো,
এখন শুনবেন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বন্যা পরবর্তী পরিস্থিতি এবং সংক্রামক ব্যাধি। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সেলিম হোসেন। শ্রোতবন্ধুরা, একটু আগেই আপনারা যেমনটি শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বন্যা পরবর্তী পরিস্থিতি এবং নানা ধরনের সংক্রামক ব্যাধি। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন এবং আপনারা প্রশ্ন করতে পারেন। শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের অতিথিরা রয়েছেন, বিশিষ্ট তিনজন অতিথি রয়েছেন। ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ এবং ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের সাবেক পরিচালক। অধ্যাপক রহমান, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ, সকলকে স্বাগত।
আরও রয়েছেন পশ্চিমবঙ্গের পানিহাটি মিউনিসিপ্যালিটি স্বাস্থ্য আধিকারিক এবং ন্যাশনাল আরবান হেলথ মিশনের নোডাল অফিসার ডক্টর অনির্বাণ রায়। ডক্টর রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
নমস্কার। আর এখান থেকে আমেরিকার নিউ জার্সি থেকে যোগ দিচ্ছেন ডক্টর এ এফ এম জিয়াউল হক ফিরোজ, এমডি এমপিএইচ মেডিকেল ডিরেক্টর লেগেসি ট্রিটমেন্ট সার্ভিসেস। ডক্টর ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সম্ভবত ডক্টর ফিরোজকে এখনো লাইনে পাইনি, তবে আশা করি খুব শীঘ্রই ডক্টর ফিরোজ আমাদের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নানা স্থানে বর্তমানে বন্যা বা জলবদ্ধতায় ভুগছেন লক্ষ লক্ষ মানুষ। এই সময় কেবলমাত্র যোগাযোগ দুর্বিষহ হয়ে ওঠে না, বরং প্রতিনিয়ত মানুষকে নানা অসুবিধা পোহাতে হচ্ছে। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে নানা ধরনের সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়তে দেখা যায়। আরেকটি রোগ প্রায় মহামারীর মতোই ছড়িয়ে পড়েছে, সেটি হচ্ছে চিকুনগুনিয়া। তবে সামান্য সাবধানতা গ্রহণ করলে অনেক রোগের হাত থেকে অনায়াসেই রেহাই পাওয়া যেতে পারে। আর এরই প্রেক্ষিতে আমাদের আজকের আলোচনা। কলারদের কাছে যাওয়ার আগে আমরা সংক্ষেপে জেনে নিতে চাইছি, দুজন বিশেষজ্ঞ আছেন তাদের কাছ থেকে, ডক্টর মাহমুদুর রহমান এবং ডক্টর অনির্বাণ রায়, আপনাদের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে বন্যা পরবর্তী পর্যায়ে অতিরিক্ত সাবধানতা কেন গ্রহণ করা উচিত এবং পানিবাহিত রোগগুলো কি কি এবং এই পানিবাহিত রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি হতে পারে। প্রথমেই আমি যাচ্ছি ডক্টর মাহমুদুর রহমান আপনার কাছে।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা পানি এবং খাদ্যবাহিত রোগ দুটাকে একসাথে করতে চাই, খাদ্যের মাধ্যমে রোগ ছড়ায়। সুতরাং সেখানে আমাদের যে বিশেষ করে কমন যে রোগগুলি ছড়ায় তার মধ্যে আমরা ডায়রিয়া একটা প্রধানত, যেটার কারণ অনেক সময় কলেরা হিসেবে আসতে পারে, তাছাড়া এমনিও সাধারণ ডায়রিয়া হতে পারে। টাইফয়েড একটা জ্বর হয়, সেটাও কিন্তু বন্যা পরবর্তী সময়ে বৃদ্ধি পায়। তাছাড়া আরো যে রোগগুলি হতে পারে সেটা হচ্ছে জন্ডিস, যেটা আমরা হেপাটাইটিস এ অথবা ই, দুই ধরনেরই হতে পারে এই বন্যা পরবর্তী সময়ে। আরেকটা নতুন রোগ যেটা আমরা ইদানিংকালে বাংলাদেশে দেখছি, যেটা লেপ্টোস্পাইরোসিস, এটাও বন্যা পরবর্তী সময়ে এটা হয়। এখানে জ্বর হয় কিন্তু এটা ইঁদুর এবং ওই জাতীয় যে আছে এদের এদের প্রস্রাবের মাধ্যমে এগুলি ছড়ায়। তাছাড়া যে জিনিসগুলি ছড়াতে পারে সেগুলো হচ্ছে চামড়ার সংক্রমণ জনিত রোগ, চামড়ার মাধ্যমে যেগুলি আসে, যেমন ময়লা পচা পানির সংস্পর্শে আসার কারণে কিছু অ্যালার্জিক কন্ডিশন হতে পারে, তাছাড়া নানা রকম খোস পাতসা হতে পারে, এবং কখনো কখনো আমরা আবার বলি যে ছত্রাক জাতীয় যেটা ফাঙ্গাল ইনফেকশনও দেখা দিতে পারে। এই জাতীয় রোগগুলি আমাদের কমনলি আমরা দেখি। এর মধ্যে আবার বন্যার কিছুদিন পরে, যেমন এক মাস দুই মাস পরে আমাদের যেটা হয়, প্রাথমিকভাবে বন্যায় পানি যখন ডুবে যায় তারপরে বন্যার পানি যখন নামতে থাকে তখন আবার মশাবাহিত রোগের একটা প্রাদুর্ভাব দেখা দেয়। ওই সময়টা সেটা 6-8 সপ্তাহ পরেই সাধারণত আসে। সেখানে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং যেসব এলাকায় ম্যালেরিয়া আছে সেখানে ম্যালেরিয়াও দেখা দিতে পারে। এর মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন বন্যার কারণে যদি লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় এবং একই অল্প জায়গার মধ্যে অনেক লোক থাকে, তখন বাচ্চাদের মধ্যে এই শ্বাস প্রশ্বাস জনিত রোগের একটা প্রাদুর্ভাব একজন থেকে আরেকজন ছড়িয়ে যেতে পারে। সেটাও কিন্তু হয় অনেক সময় আমরা দেখি যে অ্যাজমা রোগীদের অ্যাজমা বেড়ে যায়, কারণ এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং যখন হিউমিডিটি বেশি থাকে তখন এটা হতে পারে। আপনি যদিও বলেছেন যে সংক্রামক রোগ, আমি অবশ্যই আরেকটু যোগ করতে চাই, এখানে কিছু অসংক্রামক রোগ আছে যেগুলি বন্যার সময় বাড়ে, যেমন ধরেন এই সাপের কামড়, স্নেক বাইট বেড়ে যায়, অনেক ধরনের ইঞ্জুরি অথবা বিভিন্ন রকম ভাবে কেটে যায়, তারপরে অনেক সময় ডুবে গিয়ে মারা যায়, এই জিনিসগুলিও কিন্তু বন্যার সময় দেখা দেয়। আমি এখানে আমি বলে বন্ধ করতে চাই, শেষ করতে চাই। আমি আশা করি যে এখন ওখানে অনির্বাণ রায় ডক্টর আছেন, উনি হয়তো কিছু বলতে পারেন।
ধন্যবাদ ডক্টর রায়, আপনি আছেন তো?
জি জি, আছি।
আপনি তো শুনলেন?
শুনলাম, আমার ভাই তো সবই বলে দিলেন, ঠিক আছে। এবং ঘটনা হচ্ছে যে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে বন্যাতে আমাদের চেয়ে ভালো জল যেটা পাইপে থাকে, হ্যালো,
জি জি,
হ্যাঁ, হচ্ছে ভালো জল যেটা পাইপে থাকে তার সঙ্গে এই খারাপ বন্যার জল উপচে পড়ে এই যে মিশে যায়, তাতে গিয়ে যেখানকার যা কিছু জীবাণু সব কিন্তু আমাদের শরীরে ঢোকবার মতো পরিস্থিতি তৈরি করে। জলগুলো যেমন আপনার টিউবওয়েলটা ডুবে যাচ্ছে, আপনার বাড়ির কলটা ডুবে যাচ্ছে, যার ফলে যেটা একটু আগে স্যার বললেন যে ডায়রিয়া হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে, টাইফয়েড হচ্ছে, এমনকি যদি আমি বলি যে আমাদের দেশ এখন এই মুহূর্তে পোলিও ফ্রি ডিক্লেয়ার হয়ে আছে, এইখানেও কিন্তু পসিবিলিটি থেকে যাবে ফিকো ওরাল রুটে যা যা অসুখ হয় সব কিছু কিন্তু হতে পারে। আর যেটা বললেন সেটা হচ্ছে মশার যেটা বলছেন সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচন্ড ভাবে তার প্রকোপ আমরা পাচ্ছি, যেই জলটি পরে এবং জল সরে গেলে পর যে স্ট্যাগনেন্ট ওয়াটার গুলো থেকে যায় তার মধ্যে লার্ভা গুলো জন্মায়। এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় আমরা কিন্তু ডেঙ্গুর প্রকোপ সাংঘাতিক ভাবে পাচ্ছি, মানে বলতে নেই, যদি মানে আর বেশি যদি বাড়ে আমরা মহামারী বলে দেবো। এইরকম পরিস্থিতির মধ্যে আমাদের কিন্তু এখন ডেঙ্গুর ভেক্টরবোন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম কিন্তু প্রতি মাসে দুবার করে চলছে আমাদের পশ্চিমবাংলায় এই ডেঙ্গুর প্রকোপের জন্য।
অনেক ধন্যবাদ ডক্টর রায়। আমাদের ইতিমধ্যেই ফোন কল আসতে শুরু করেছে, একটি ফোন কল এসে গেছে, ঢাকা থেকে কল করেছেন সম্ভবত মোহাম্মদ কবির হোসেন। হ্যালো,
জি আপনি? হ্যালো,
হ্যাঁ
জি, আমি কবির বলছিলাম ঢাকা থেকে।
জি বলুন। জি,
আলোচনায় কি কি আছেন?
আপনি আলোচনায় আজকে রয়েছেন ডক্টর মাহমুদুর রহমান, আছেন বাংলাদেশ থেকে এবং আছেন পশ্চিমবঙ্গ থেকে, আছেন ডক্টর অনির্বাণ রায় আছেন, এবং আমরা আরেকজনকে লাইনে চেষ্টা করছি, ডক্টর জিয়াউল হক ফিরোজ, ওনাকে এখনো চেষ্টা করা হচ্ছে, তবে বিশেষজ্ঞরা আছেন। এবং আপনার প্রশ্নটা কি, আপনি কি জানতে চাইছেন আজকের বিষয়ে? আপনি তো শুনেছেন বন্যা পরবর্তী পরিস্থিতি এবং নানা ধরনের সংক্রামক ব্যাধি।
এটা আসলে আমাদের বাংলাদেশের নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার, যেহেতু আমরা বন্যা কবলিত দেশের মানুষ, প্রতিবারই বন্যা হয়, আর বন্যা পরবর্তী যেই সংক্রামক বা বিভিন্ন রোগ ব্যাধির ব্যাপার যেগুলো, সেগুলো আমরা সবসময় আমাদের দেশের সাধারণ গরিব মানুষগুলো এটার জন্য ভুক্তভোগী হয়। তো প্রত্যেকবারই যে জিনিসগুলো হয় যে মানে এর পর্যাপ্ত তাদের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা সুবিধা দেওয়া বা ওষুধ, বিভিন্ন হসপিটালের যে সহযোগিতা সেগুলো আসলে সবাই কম পেয়ে থাকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এখানে যারা সরকার, তো আসলে সব ব্যাপারেই যে এত সাপোর্ট দিতে পারবে সেটাও আমরা আশা করি না, কিন্তু ডাক্তার সমাজ যারা এখানে আছে, ডাক্তারদের কোনো ভূমিকা, বাংলাদেশে যারা ডাক্তার আছেন, বিভিন্ন বিশেষজ্ঞরা আছেন, তারা তাদের কিন্তু কোনো বাড়ি তাদের কোনো এরকম বলার মতো কোনো উদ্যোগ আমরা কখনো দেখতে পাই না। তারা যে ব্যক্তিগত উদ্যোগে কোনো টিম করে বিভিন্ন জায়গায় চিকিৎসা দিচ্ছে, কোনো সাহায্য সহযোগিতা করতেছে বিভিন্নভাবে, এইটা কিন্তু আমরা সবসময় খুবই অনুপস্থিত দেখি ডাক্তারদের। সরকারের বিরুদ্ধে অভিযোগটা আসছে সেই সময় আমরা সবসময় করেও থাকি সেই অভিযোগগুলা, কিন্তু সরকারের তো সাধ্যের সীমাবদ্ধতা আছে, তো সেই ক্ষেত্রে সামাজিক বৃত্তিবান্ধাও অনেক ক্ষেত্রে আগে আসে, কিন্তু ডাক্তারদের ভূমিকাগুলা সবসময় আমাদের কাছে খুব চিনো মনে হয় যে তাদের উদ্যোগী আরো হওয়া উচিত। এই ব্যাপারে আলোচনা যারা আছেন তারা কি বলবেন?
ধন্যবাদ মোহাম্মদ কবির। আমাদের সঙ্গে তো দুজন চিকিৎসক রয়েছেন, আপনার প্রশ্নের জবাব উনারাই ভালো দিতে পারবেন। তো প্রথমেই আমি যাচ্ছি ডক্টর মাহমুদুর রহমান আপনার কাছে, অনুযোগ অভিযোগ যাই বলেন, কবিরের মন্তব্য বক্তব্য শুনলেন, তো এই পরিপ্রেক্ষিতে ডাক্তারদের ভূমিকা বন্যার সময় বা বন্যা পরবর্তীতে খুব একটা দেখা যায় না এমনটি উনি মন্তব্য করেছেন, তো আপনি বলুন।
এটা তো ওনার ব্যক্তিগত বিষয় সব বলতে পারে, তবে আমি সামগ্রিকভাবে বলতে চাই যে হ্যাঁ, কারো হয়তো কোথাও হয়তো ল্যাপসেস থাকতে পারে, তবে ডাক্তাররা যদি এখানে যদি সচেষ্ট না হতেন তাহলে হয়তো পরিস্থিতি আরো খারাপ হতো। আর শহর অঞ্চলে যেটা হয় সেটা কিন্তু ফিল্ডে গিয়ে কিছু করার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের শহর এলাকায় আজকাল গ্রামেও আমাদের যেভাবে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের সরকারিভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের হেলথ সেন্টার আছে এবং হেলথ সেন্টারের মাধ্যমে কিন্তু এই ধরনের চিকিৎসা সবসময় দেয়া থাকে। এমনকি বন্যা পরবর্তী সময়ে যে ধরনের যখন ডায়রিয়া বেড়ে যায় তখন কিন্তু ব্যাপক হারে এমনকি নতুন নতুন সেন্টার খুলেও কিন্তু সেই চিকিৎসাগুলি দেয়া হয়, যেটা আমরা অতীতে করে এসেছি, আমাদের সবসময় আমরা দেখে এসেছি এটা হয়। তো যাই হোক, এটা ওনার ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু আমি বলবো যে সচেষ্ট নাই, হয়তো এটা ওইভাবে ভিজিবল হচ্ছে না, কিন্তু বিভিন্ন হেলথ সেন্টারের মাধ্যমে কিন্তু এই চিকিৎসা সেবাগুলি দিয়ে আসার কারণে এগুলি কিন্তু একটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে, তা নাহলে কিন্তু আরো অনেক বেশি বেড়ে যেতে পারত।
ধন্যবাদ। আসলে এই প্রশ্নের জবাব প্রশাসনিক কর্মকর্তারা যতটা ভালো দিতে পারবেন সেই ক্ষেত্রে মনে হয় আমাদের আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন তাদের তাদের পক্ষে দেওয়াটা ততটা সহজ নয়, কারণ চিকিৎসকরা তো জি নিশ্চয়ই আমি আপনার কাছে আসব, আপনি তো আছেন মিউনিসিপ্যালিটির স্বাস্থ্য আধিকারিক, আপনি এই ব্যাপারটি আরো ভালোভাবে বলতে পারবেন যে আপনাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কি রকম।
ওনার কথা আমি কিন্তু এতটুকু হেয় করছি না, কারণ উনি যা বলছেন সেটা ওনার দিক থেকে অ্যাকচুয়ালি উপলব্ধি ঠিকই বলছেন উনি, কিন্তু ঘটনা হচ্ছে এটা সবাইকে বুঝতে হবে যে সমস্যাটা এত বৃহৎ হয় এবং আমাদের ক্ষমতা এত সীমিত হয় যে যেই যতটা আশা মানুষ করে হয়তো সেইখান অব্দি আমরা পৌঁছতে পারি না। যেমন আমি বলছি চারপাশে জল হয়ে গেল, সবচেয়ে বড় অসুবিধা যেটা এই যে মানুষগুলো জলবন্দী হয়ে আছে, এদের যদি খাবার জল বলেন রান্না বলেন, আচ্ছা আপনি দেখুন জ্বালানিগুলো সব ভিজে গেছে, ঘর ভর্তি জল, লাইট অফ হয়ে গেছে, এইবার সব কলগুলো জলের তলায় চলে গেছে, এবার একে জল পৌঁছানো একে খাবার পৌঁছানো এত বড় কাজ, বন্যাতে আমাদের এখানে যা হচ্ছে মানে হেলিকপ্টার দিয়ে তুলে আনতে হচ্ছে, এই রকম পরিস্থিতি হয়েছে। ঘাটাল বলে একটা জায়গা আছে মেদিনীপুরে, সেখানে এই পরিস্থিতি হচ্ছে। হ্যাঁ, তো কথা হচ্ছে জিনিসটা আসলে ম্যাগনিচিউড অফ দ্য প্রবলেম এত বড়, যার ফলে ওনার যে মনে ক্ষোভটা হচ্ছে আমি কিন্তু অসঙ্গত মনে করছি না, কিন্তু আমাদের ক্ষমতা সেই তুলনায় অনেক সীমিত হওয়াতে এই 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 জায়গাটা তৈরি হচ্ছে। কিন্তু চেষ্টা করছে প্রশাসন, আপ্রাণ চেষ্টা করি আমরা, ক্যাম্প করি আমরা, রুগী ভর্তি করি, তাদের চিকিৎসা করি, খাবার পৌঁছেবার চেষ্টা করি, জল পৌঁছেবার চেষ্টা করি, সব রকম করি, কিন্তু তা হয়তো যতটা করার দরকার হয়তো আমরা পেরে উঠি না, সেটা হতে পারে, সেইখান থেকে এই প্রশ্নটা আসছে।
তো আমি আমাদের আরেকটি কল এসে গেছে, তবে সেই টেলিফোন কলটি নেওয়ার আগে আমি ডক্টর মাহমুদুর রহমান, আপনি বিশেষ একটি রোগের কথা উল্লেখ করেছেন, লেপ্টোস্পাইরোসিস। লেপ্টোস্পাইরোসিস এই রোগটি সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেতে পারি কি?
জি, এটা সাধারণত আমরা বলি যে জুনোটিক ডিজিজ, মানে অ্যানিমাল থেকে মানে পশু থেকে মানুষের মধ্যে আসে,
কুকুর থেকেও হতে পারে নাকি?
না, সাধারণত
এটা মরা ইঁদুর
প্রাণী, যে প্রাণী ইঁদুর জাতীয় যে প্রাণী আছে এদের মূত্র থেকেই এটা আসলে ছড়ায়। তো বন্যার সময় যেটা হয় এটা ওদের যেখানেই তারা এখানে ত্যাগ করে না কোমলমূত্র, সেটা কিন্তু মিশে যায় পানির সাথে এবং মানুষের সাথে সংস্পর্শে এসে মানুষকে এটা সংক্রমিত করে। এবং লেপ্টোস্পাইরোসিসে কিন্তু কখনো কখনো খারাপ ধরনের জন্ডিসও হতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে অল্প জ্বর হবে, ঘুষঘুষে জ্বর হবে, এবং এটা অনেক সময় ডায়াগনোসিসটা মিসড হয়ে যায়, কারণ এটা এত চিন্তা করা হয় না। কিন্তু আমরা কিছুদিন আগে আমরা একটা সার্ভিলেন্সের মাধ্যমে আমরা দেখেছি যে আমাদের দেশে এটার এটা আছে এবং প্রায় প্রত্যেক এলাকাতে কিছু না কিছু পাওয়া যায়, এবং বন্যার সময় পরবর্তী সময় এটা কিন্তু একটু বাড়ে।
তো আপনি যে দুটো লক্ষণের কথা বললেন, এছাড়া আর কোনো লক্ষণ দেখে কি বোঝার উপায় আছে যে আমার কারো লেপ্টোস্পাইরোসিস হয়েছে?
এটা জ্বর ছাড়া এমন কিছু হবে না। আর জন্ডিস যেটা বললাম, জন্ডিস আমাদের এখানে কিন্তু মৃত্যুও হয়েছে জন্ডিস থেকে আমাদের বাংলাদেশে, আমরা সেটাও রেকর্ড করেছি কিছুদিন আগে। এবং আমরা এটা টেস্ট করলে, এটা মূলত আমাদের ডাক্তার যারা আছেন ওনাদের মাথায় এটা রাখতে হবে যে এই দেশে এইটা আছে, এবং এটা যখনই ওনারা সন্দেহ করবেন জ্বর, দেখবেন অন্য কিছুতে ভালো হচ্ছে না, তখন এটা ওনারা টেস্ট করিয়ে এটা ট্রিটমেন্ট দেওয়া যায়, এবং ট্রিটমেন্ট কিন্তু সব জায়গাতেই আছে এবং ওষুধও অ্যাভেলেবেল।
ডক্টর রায় আপনার কাছে আসছি, ডক্টর রায় আপনি কিছু বলবেন, যোগ দেবেন এতে?
আমাদের এখানে, আমি পশ্চিমবাংলার কথা বলতে পারি, আমাদের এখানে কিন্তু এই অসুখটা অতটা আমরা পাই না। কিছু হয় ট্রপিক্যাল মেডিসিন আমরা কিছু পাই, কিন্তু কথা হচ্ছে এর থেকে আমরা যেগুলো এখানে বেশি পাই সেখানে হচ্ছে এখানে পাই আমরা ভাইরাল হেপাটাইটিস খুব পাই, আর সবচেয়ে জল জমলে বা এই সিজনটা এলে, এই বন্যার সময় এলে আমরা,
হ্যালো হ্যালো,
কিন্তু এই মুহূর্তে সত্যিকারের এবং ডেঙ্গুর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মশাগুলোর ট্রান্সইউটেরাইন ইসে থাকে, ট্রান্সমিশন থাকে, মানে ডিমের মধ্যে দিয়ে কিন্তু এই জীবাণুটাকে তারা সংক্রমণ করতে পারে। যেই মশাটা ডেঙ্গু রোগগ্রস্ত তাকে শুধু মারলেই কিন্তু এটা আমরা থামাতে পারি না, তার যে ডিমগুলো বেরোলো, তার যে লার্ভা হবে, এটা ছড়ায় প্রচণ্ডভাবে, যার ফলে এই প্রবলেমটা আমাদের কাছে, বিশেষ করে যেটা খারাপ ধরনের ডেঙ্গু তাতে কিন্তু কিছু প্রাণহানির আশঙ্কা থেকে যায়।
ডক্টর রায়, এই যে আপনি বললেন যে ডেঙ্গু রোগের জীবাণু পানির থেকেই তো হচ্ছে, ডিমগুলো মশা পানিতে হচ্ছে, কিন্তু কি পরিমাণ, আপনি কি আমাদের বলবেন শ্রোতাদের জন্য কি পরিমাণ পানি? আমরা অনেক জায়গায় দেখে থাকি যে একটা ফ্লাওয়ার ভাসে বা ফুলদানিতেও যদি পানি থাকে সামান্য পরিমাণ, বা ফুল গাছের টবে, সেখান থেকে সেখানেও মশা ডিম পারতে পারে, এই বিষয়টা আপনি বলবেন কি যে কত সামান্য পানিতে এটা হতে পারে এবং মানুষকে কতটা সচেতন থাকা উচিত?
অ্যাকচুয়ালি মানে 2.5 মিলিমিটার 1 সেন্টিমিটার এই রকম যদি স্বচ্ছ পানি যদি থাকে, দ্যাট ইজ ক্লিয়ার ওয়াটার যদি থাকে, দ্যাট ইজ এনাফ ফর মানে ডেঙ্গু লার্ভা। মানে একটা ড্রেনে ধরুন ময়লা জল যাচ্ছে, সেখানে কিন্তু ডেঙ্গুর লার্ভা আমরা পাবো না, কিন্তু যেই ড্রেনটা ব্লক হয়ে যাচ্ছে এবং সেইখানটায় যখন ওপরের জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ডেঙ্গুর লার্ভা জন্মাচ্ছে। তবে বাড়িতে এয়ার কন্ডিশনের মেশিনের পেছনে উদ্ভট সব জায়গায় হয়, আমরা লার্ভা খুব অদ্ভুত অদ্ভুত জায়গায়।
আমি একটু যোগ করতে চাই, বাংলাদেশে কিন্তু শুধু ডেঙ্গু না, আমাদের এখানে তো এখন ব্যাপক হারে চিকুনগুনিয়াও হচ্ছে, একই মশা দিয়ে ছড়ায়। এবং আমাদের এখানে যেসব সার্ভে করা হয়েছে ইতিমধ্যে, তাতে দেখা গেছে আমাদের আন্ডার কনস্ট্রাকশন বাড়িগুলিতে যেখানে পানি জমিয়ে রেখে তারা কাজ করে, এইসব জায়গায় কিন্তু এগুলি বেশি হচ্ছে আরো। এবং অবশ্যই আমাদের যে বাড়ির আশেপাশে জমে থাকা বিভিন্ন রকম কন্টেইনার, যেটা কৌটা হোক বা ডাবের খোসা হোক, টায়ারের মধ্যে, এইসব জায়গায় কিন্তু এইসব মশা অনেক বেশি জন্মায়। যদি আমাদের যেটা বললেন আমাদের ডক্টর অনির্বাণ রায় যে যেসব ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, ময়লা পানিতে সাধারণত এরা ডিম পারে না, এগুলো স্বচ্ছ পানিতেই ডিম পারে। তো সেই হিসাবে আমাদের আশেপাশে যখন বৃষ্টি হয়, তারপরে বন্যার পরবর্তীতে পানিটা নেমে যাওয়ার পরে কিছু স্বচ্ছ পানি থেকে যায়, ওইসব জায়গায় এগুলি বেশি ডিম পারে।
অনেক ধন্যবাদ ডক্টর মাহমুদুর রহমান, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় বন্যা পরবর্তী পরিস্থিতি এবং নানা ধরনের সংক্রামক ব্যাধি। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি আপনারা ফোন করে প্রশ্ন করতে পারেন। আর আজকে আমাদের অতিথিরা হচ্ছেন ঢাকা থেকে আমাদের সঙ্গেই রয়েছেন ডক্টর মাহমুদুর রহমান, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ এবং ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের সাবেক পরিচালক, এবং আরও রয়েছেন পশ্চিমবঙ্গের পানিহাটি মিউনিসিপ্যালিটির স্বাস্থ্য আধিকারিক এবং ন্যাশনাল আরবান হেলথ মিশনের নোডাল অফিসার ডক্টর অনির্বাণ রায়। আর এরই মধ্যে আমরা আমেরিকা থেকে, নিউ জার্সি থেকে যিনি যোগ দিচ্ছেন ডক্টর এ এফ এম জিয়াউল হক ফিরোজ, ওনাকে আমরা পেয়েছি। তিনি এমডি এমপিএইচ মেডিকেল ডিরেক্টর লেগেসি ট্রিটমেন্ট সার্ভিসেস। তো ডক্টর ফিরোজ, আপনি লাইনে আছেন?
জি আছি।
স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনি, আমরা প্রায় অনুষ্ঠানের অর্ধেক পর্যায়ে চলে এসেছি, তবে আপনি যোগ দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো একটি ফোন কল এসে গেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো, ঢাকা থেকে আবুদারদা জুবায়ের ফোন করেছেন। হ্যালো।
জি হ্যালো, শুনতে পাচ্ছেন?
জি।
আপনাদের আলোচনা যেটা শুনলাম, তাতে আমি অনেক কিছুই জানতে পারলাম। তবে বিভিন্ন জন, আমি ঢাকা শহরে বাস করি, বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন বিশেষজ্ঞরা এখন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। তবে আমি যেটি মনে করি, যে কেউ বলতেছেন যে ড্রেন থেকে হয়, কেউ বলতেছেন যে ফুলের টপ থেকে হয়, যেখানে পানি পাত্র, যেখানে পানির পাত্র জমা থাকে একদিন বা দুদিন, সেখানেই এই লার্ভা ছড়ায় বা এর থেকেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হয়। নানা ধরনের ব্যাখ্যা, নানান ধরনের নানাজন, নানান বিশেষজ্ঞরা নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। তবে আমি মনে করি মোদ্দা কথা হলো যে সিটি কর্পোরেশন, অর্থাৎ যারা সিটির ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছেন, পাশাপাশি আপনার, আমরা যারা সচেতন নাগরিক নিজেদেরকে দাবি করি, আমাদেরও কিন্তু এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে আজকে ঢাকা শহরে যে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে যাচ্ছে, ড্রেনগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, কারণটা কি? অন্যতম কারণ হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং আমরা যারা নাগরিক আমাদেরও দায়িত্বহীনতা এর মধ্যে কাজ করছে। তো আমি মনে করি এই মশা, ডেঙ্গু বা চিকুনগুনিয়ার ক্ষেত্রেও নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। আমরা আমরা ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে, জেনে অথবা না জেনে, বুঝে বা না বুঝে, আমরা কিন্তু এগুলি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আমরা নিজেরাই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে, আমার মনে হয় আমরা মানে এখানে অবদান রাখছি। সো এই ব্যাপারে জনসচেতনতা জরুরি পাড়া মহল্লায়। ইদানিং অবশ্য দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আসলে আমাদের এখানে ঘটনা ঘটার পরে আমরা এগুলি শুরু করি, তার আগে থেকেই যে একটা প্রস্তুতি নেওয়া দরকার,
সতর্ক হওয়া উচিত,
সতর্কতামূলক ব্যবস্থা, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। নিতে পারলেই সেটা জনস্বাস্থ্যের জন্য ভালো হবে, পরিবেশের জন্য ভালো হবে, এবং স্বাস্থ্যহানির যে দুর্ঘটনা সেটাকে আমরা রেহাই পাবো এবং আমরা একটা সুন্দর পরিবেশে আমরা গড়ে উঠতে পারবো, আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠতে পারবে।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। কোনো প্রশ্ন আছে কি?
প্রশ্ন হলো যে, আমার প্রশ্ন হলো যে যে জন্য ডাক্তাররা আছেন, বিশেষজ্ঞ ডাক্তাররা বা যারা হেলথ সেক্টরে কাজ করেন তাদের কাছে, যে এ ব্যাপারে মানে একদম আমরা তথ্যবহুল, আমরা কোনো মানে তথ্য নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কোনো আমরা যাতে ই পাই, নাগরিক সমাজ যাতে করে
ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সম্পর্কে,
চিকুনগুনিয়া সম্পর্কে।
জি, অনেক ধন্যবাদ। তো আপনার আপনার প্রশ্ন নিয়ে, চিকুনগুনিয়া অথবা ডেঙ্গু নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আপনি বলছিলেন, সেই বিষয়টি পরিষ্কার হয়ে যাচ্ছে। ডক্টর মাহমুদুর রহমান,
আমি উনি যেগুলি বলেছেন এটা তো ঠিকই বলেছেন যে জনসচেতনতা একটা বড় বিষয়। তবে আমি, হ্যাঁ, তবে আমি আপনাকে আরেকটু বলতে চাই, যেটা আপনি বলেছেন যে সাধারণত পানি, যেখানে পাঁচ দিনের কথা বলি আমরা, পাঁচ দিনে পানিটা বদলিয়ে ফেলা অথবা পানি কোথাও থাকলে ওইটা সরিয়ে ফেলা, তাইলে মশা ওখানে জন্ম নিতে পারবে না। আর এটা বিভ্রান্তি কিছুটা হচ্ছে, এটা আমি আপনার সাথে একমত, কিন্তু বিষয়টা হচ্ছে যে মশা বৃদ্ধি পাচ্ছে এবং সেটার কারণে আমরা আক্রান্ত হচ্ছি বিভিন্ন কারণে। আমি একটু আলোচনাটা অন্যদিকে নিতে চাই। বন্যা পরবর্তীতে কিন্তু আমরা মশার কথা বেশি বলছি, কারণ এই রোগটা এখন বেশি দেখা দিচ্ছে আমাদের, কিন্তু ডায়রিয়া কিন্তু একটা বিষয় যেটা প্রতিনিয়ত হচ্ছে এবং অবশ্যই অবশ্যই যে কোনো বন্যার পরে এটা কিন্তু অনেক বেশি দেখা দেয়। এবং আমাদের দেশে যেহেতু কলেরা একটা কমন, কলেরা দেখা দেয়, সেই জন্য আমাদের এখানে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। সেখানে আমাদের খাবার পানি এবং খাদ্য যেগুলি আমরা গ্রহণ করি সেগুলি যাতে আমরা ভালোভাবে করতে পারি, ফুটানো পানি পান করতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন, যাতে আমাদের এই ধরনের পেটের পীড়া থেকে আমরা সংক্রমিত হতে না পারি। এবং এগুলি খাদ্যের বিষয়ে বলা হয় যে আমরা সেফ ফুড, অথবা আমরা যদি খাদ্য যেগুলি যেগুলি রান্না করা হচ্ছে সাথে সাথে খেলে এই ধরনের জিনিস হবে না, কারণ এই 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 জীবাণুগুলি অল্প তাপেই কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের সেই দিকে বেশি নজর দেওয়া উচিত, ওই জন্ডিস, ডায়রিয়া এবং টাইফয়েডের মতো রোগ যাতে আমরা আমাদের বন্ধ করতে পারি। এবং অবশ্যই এখানে সরকারিভাবে যারা দায়িত্বে আছেন সেখানে যখন পানির সাপ্লাইয়ের বিষয়টাকে খেয়াল করতে হবে, ওখানে আমরা বলি ক্লোরিনেশনের কথা বলি, প্রপার ক্লোরিনেশন যাতে হয়, যাতে মানুষ যে পানিটা পান করবে সেটা যাতে পায়। তবে এই বন্যার সময় যেটা ঢাকা শহর এখন যেটা হচ্ছে জলাবদ্ধতা, এতে কিন্তু অনেক বেশি চান্স হচ্ছে এই আমাদের ময়লা পানি আমাদের পানির পাইপের মধ্যে ঢুকে যাওয়া। সুতরাং আমাদেরকে সবাইকে এই ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আমাদের পানির ট্যাঙ্ক যাতে পরিষ্কার থাকে।
ডক্টর অনির্বাণ রায়ও একই কথা বলছিলেন, অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি ডক্টর ফিরোজের কাছে। ডক্টর ফিরোজ, ডায়রিয়া কতটা মারাত্মক হতে পারে? আমরা তো অনেক সময় বলি ডায়রিয়া হয়েছে, কিন্তু এর মারাত্মক দিকটা সম্পর্কে আপনি কিছু যদি বলেন।
দেখুন, আপনি আপনার প্রশ্নটা চমৎকার প্রশ্ন। তার আগে আমি একটু ডক্টর মাহমুদুর রহমান এবং অনির্বাণ রায় বলছিলেন যে কথাগুলো, আমি জাস্ট একটু সংক্ষেপে জিনিসটা বর্ণনা করছি যে আমাদের দেশে যখনই কোনো জলাবদ্ধতা বা বন্যা বা প্রাকৃতিক এরকম পানিবাহিত দুর্যোগ হয় তখন দুইটা জিনিস দেখা যায়। একটা হলো যে পানিবাহিত রোগ, আর একটা হলো ভেক্টর বর্ন ডিজিজ, যেটা আমরা মশাজনিত বা অন্য ভাবে যেটা ছড়ায় ভেক্টর বর্ন ডিজিজ বলে আর কি। তো পানিবাহিত রোগের মধ্যে টাইফয়েড, কলেরা বা হেপাটাইটিস এ, আমি শিওর আপনারা আলোচনা করেছেন এটা নিয়ে একটু আগে, এগুলোর প্রাদুর্ভাব দেখা দেয় রাইট আফটার দ্য আপনার ফ্লাডিং বা জলাবদ্ধতার পরে। আর ভেক্টর বর্ন ডিজিজ, যেটা মশা বা অন্য ইসের মাধ্যমে ছড়ায়, সেগুলোর মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু, তারপরে হেমোরেজিক ফিভার, ইয়েলো ফিভার, বা যেটা কথা হচ্ছে চিকুনগুনিয়া বাংলাদেশে এখন, এই দুইটা জিনিস কিন্তু আউটব্রেক বা প্রাদুর্ভাব দেখা যায় জলাবদ্ধতার পরপরই। তো এইটা আপনি একটু আগে ডক্টর মদন যে বললেন যে কলেরা বা টাইফয়েড বা ডায়রিয়া বাংলাদেশে কিন্তু একটা, এটা অনেক দিন ধরে এন্ডেমিক বলে আর কি, যেটা আমাদের দেশে আছে। এবং এটা আরো খারাপ হয়ে যায় যখন আমাদের পানির অবস্থা খারাপ হয়ে যায়, কারণ দুই ভাবে ছড়ায় এটা। একটা হলো যে যেটাকে বলা হয় যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ভালো সুপেয় পানি খাওয়ার পাওয়ার অভাব, অথবা আপনার যেটা একটু আগে বলছিলেন ওনারা, যে পানি জমে যাওয়ার কারণে যেই মসকিউটোগুলো নতুন করে হয় এবং ইনফেকশনগুলো ছড়ায়। তো এখন এইটার যে একটু আগে ডক্টর মাহমুদ রহমান বলছিলেন, ওনাকে কোট করছি আমি আবার, যে এটার কিন্তু স্বাভাবিক কিছু প্রতিরোধ আছে। যেমন একটু আগে উনি বলছিলেন যে ক্লোরিনেশন অব ওয়াটার, যেটাকে আমরা বলি, কারণ দেখুন আপনি শরীরের মধ্যে যে পানিটা নেবেন এটা যদি ইনফেক্টেড থাকে বা দূষিত থাকে, তো সেটা কিন্তু একটা প্রধান রোগের কারণ। তো ক্লোরিন আমাদের দেশে আমার মনে হয় নিশ্চয়ই পাওয়া যায়, এবং যেটা ছোটবেলা আমরা দেখেছি ফিটকারি দিয়ে পানিকে ই করা বা বয়লিং করা, স্পেশালি যে পানিটা খাওয়া হবে বা রান্নার কাজে ইউজ হবে বা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করবে, সেইটা খুব জরুরি। এবং ভ্যাকসিনেশন, হেপাটাইটিস এ একটা মারাত্মক রোগ, এটার জন্য ভ্যাকসিনেশনটাও আমাদের জরুরিভাবে দরকার। এবং যে মসকিউটো প্রিভেনশন যেটা ম্যালেরিয়া বা ডেঙ্গু বা চিকেনগুনিয়া করে, ওই ব্যাকটেরিয়াল ডিজিজেস এইটাকেও আমাদের প্রিভেন্ট করা খুব জরুরি। একটু আগে উনি একজন বলছিলেন ঢাকা থেকে যে সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে এটা জনসচেতনতা তৈরি করার জন্য, এবং এটা প্রত্যেকের দায়িত্ব, কারণ অনেকেই বুঝতে পারে না, স্বদেশের সাধারণ মানুষ যে নানা রকম বিভ্রান্তি তাদের তৈরি হয় বিভিন্ন রোগ সম্পর্কে এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন ইন্টারনেটের কারণে সত্যিকার তথ্যটা তারা পায় না, বিভ্রান্তিতে মানুষ চলে যায়। তো এই কারণে সচেতনতা বাড়ানোর ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। এবার স্পেশালি এটা করা যেতে পারে ব্যক্তিগত লেভেলে, এটা করা যেতে পারে পাড়া মহল্লায়, এটা করা যেতে পারে মাইকিং বা আদার ইন্টারনেট বা আদার মিডিয়ার মাধ্যমে। তো এগুলো খুবই জরুরি সবার জন্য, বা যে সব ধরনের মানুষ যাতে মেসেজটা বুঝতে পারে যে কি করতে হবে, আমাকে একটা সমস্যা হয়েছে, এটাকে কমপ্লিকেটেড না করে ভেরি ভেরি সিম্পল ওয়ে খুব সাধারণভাবে মেসেজটা মানুষকে হাইলাইট করে 10টা পয়েন্ট বা 15টা পয়েন্ট যাতে মানুষ বুঝতে পারে। কারণ মানুষের কিন্তু ওই আর্টিকেল পড়ার বা এত লম্বা সময় কিন্তু সময় নেই, 10টা জিনিস বা 15টা জিনিস নিয়ে একটা লিফলেট তৈরি করে সেটাকে ডিস্ট্রিবিউট করলে যাতে মানুষ সাধারণ বাংলায় বুঝতে পারে, এই ধরনের জিনিসগুলো করতে পারলে কিন্তু আমরা সাধারণত এই ধরনের রোগ মানে বিশেষ করে পানিবাহিত বা ভেক্টরবর্ন ডিজিজ থেকে অনেকটাই রোগীরা ভালো থাকতে পারবে বলে আমার মনে হয়।
অনেক ধন্যবাদ ডক্টর ফিরোজ আপনার মূল্যবান মন্তব্যের জন্য, বিশেষ করে শহরাঞ্চলে নয় গ্রামাঞ্চলে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করছেন, যে যে সমস্ত এলাকার মানুষ এখনো অবহেলিত সে সমস্ত জায়গায় লিফলেট বিলি করা এবং গণসচেতনতা বৃদ্ধি করা মনে হয় খুবই দরকার, খুবই প্রয়োজন। তবে ডক্টর অনির্বাণ রায় আপনার কাছে আমি যাচ্ছি, ডায়রিয়া হলে কি করা উচিত? আমরা তো ডায়রিয়া কথাটা বারবারই আসবে এবং আরো হয়তো শুনবো, কারণ বন্যার সাথে এই ডায়রিয়া বা পেটের পীড়া সব সময়ই হয়ে থাকে, তো এই রোগটি হলে কি করা উচিত?
একটু আগে স্যার যেমন বললেন যে বাংলাদেশে খুব বেশি রকম ওরা কলেরা পান, আমরা কিন্তু এখানে কলেরা বেশি পাই না, আমরা যেটা পাই মেনলি ইকোলাই ইনফেকশন ভীষণ পাই এই জল টলের সময়, বন্যা এই জল জমে গেলে পর এইগুলোর সময় আমরা মেইনলি যে ডায়রিয়াগুলো পাই ব্যাকটেরিয়াল পাই, ইকোলাই হচ্ছে মেইন কালপ্রিট থাকে। ঘটনা হচ্ছে বড়দের তাও আমাদের অত চিন্তা থাকে না, বড় শরীরে অনেক জল থাকে, ডিহাইড্রেশন হয়ে একটা শকে যেতে বা কোলাপস হতে সার্কুলেটরি কোলাপস হতে তার কিন্তু অনেক সময় দেয়, তারা অনেক সময় দেয়। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে হয়ে যায়, বাচ্চাদের শরীরে তো জল কম থাকে, যদি ঘন ঘন যদি পায়খানা হতে থাকে চুল হতে থাকে তখন শরীর থেকে জল বেরিয়ে গেলে তারা কিন্তু চট করে ডিহাইড্রেশনে চলে যায়। ডেফিনেটলি যেগুলো আমরা করি আপনাকে বলছি সেটা হচ্ছে ওষুধ তো আমরা দিই, যদি এখন ভাইরাল কোনো কারণে হয় তার কিন্তু কোনো ওষুধ অ্যাক্সেস হয় না, ফ্লুইড রিপ্লেসমেন্ট ওয়ারের সলিউশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে খাবার জলের কথা বলা হলো, সেফ ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু একটা সত্যিকারের দিস ইজ আ প্রবলেম। কেন বলছি যে ওই যে ক্লোরিন বা ন্যাসেন্ট ক্লোরিন দেয়া হ্যালোজেন দেয়া তা কিন্তু সবসময় যে খুব কার্যকরী হয়, সব অর্গানিজমকে যে ক্লোরিন মারতে পারে এবং সুপার ক্লোরিনেশন কিন্তু তার আবার অন্য সাইড এফেক্ট আছে সেগুলো করার খুব মুশকিল হয়ে যায়। সবচেয়ে ভালো হয় যদি জল ফোটানো যায়, কিন্তু কথা হচ্ছে যে যা আর্থিক অবস্থা আমাদের দেশের গরিব মানুষদের তাদের জ্বালানির যা খরচ তাতে অনেক সময় কিন্তু তারা সেটা করতে পারে না এবং এইগুলোতে প্রবলেমগুলো হয়। পার্সোনাল হাইজিন মা জানতে হবে, একটা বাচ্চার ডায়রিয়া হচ্ছে মাকে কিন্তু বুঝতে হবে কি ধরনের রান্নার কি কায়দা করতে হবে, জল কিভাবে রাখতে হবে, সেখান থেকে অ্যাকচুয়ালি এর সঙ্গে লড়াই শুরু।
এবং জল কতটা ফোটানো উচিত, কত টেম্পারেচারে এবং কতক্ষণ ধরে ফোটানো উচিত সেটাও মনে হয় গুরুত্বপূর্ণ।
20 মিনিট ফোটানো তো উচিত, ফোটালে অর্ধেক যা আছে বেশিরভাগ অর্গানিজমই তারপরে বাঁচতে পারে না। হ্যাঁ, এবং কথা হচ্ছে যে ফোটানোটা সবচেয়ে ভালো, সবার বাড়িতে তো আর আরও ইউভি এইসব লাগানো যন্ত্রপাতি নেই, যাদের আছে তারা সেইগুলো ব্যবহার করবেন। আর হ্যালোজেন যেটা, হ্যালোজেন কিন্তু আমি আবার বলছি যে হ্যালোজেন কিন্তু অনেক সময় এফেক্টিভ হয় না, বরং আমাদের মানে আমাদের বোকা বানিয়ে ছেড়ে দেয়। যে কোনো জলে আমি হ্যালোজেন দিয়ে ভাবলাম যে ভালো হয়ে গেল খেয়ে নিলাম, তাতে কিন্তু আরো বিপরীত হয়, পড়াতে পারলে সবচেয়ে ভালো। আর তেমন কিছু হলে সব জায়গায় আমাদের হেলথ সেন্টার আছে, সেখানটায় যেতে হবে। তেমন হলে আমরা আইভি ফ্লুইড দিই, সেইগুলো দিই, ওষুধপত্র দিই। এখন কিন্তু আমাদের ডায়রিয়াতে খুব বেশি ডেথ এখন কিন্তু সেই রকম হয় না। আগে যেমন এই গ্যাস্ট্রোএন্টারাইটিসে অনেক মৃত্যু হতো, সেইগুলো কিন্তু এখন অনেক উন্নত হয়েছে পরিষেবা।
ডক্টর রায়, ধন্যবাদ। আমাদের ফোন কল এসেছে, আমরা ফোন কল নিয়ে নিচ্ছি।
হ্যালো, আমি মমিনুল ইসলাম, কালীনগর, রানীনগর, মুর্শিদাবাদ, ভারত থেকে বলছি। হ্যালো, ওয়াশিংটনের বিষয় বন্যা পরবর্তী পরিস্থিতি এবং সংক্রামক ব্যাধি, আজকে প্যানেলের এ বিষয়ে আলোচনা হচ্ছে। তো আজকে যেভাবে বন্যা হয়েছে বা বন্যা হচ্ছে, বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখছি যে নানান ধরনের অসুখ বিসুখ ছড়াচ্ছে, বিশেষ করে বন্যা হওয়ার ফলে বন্যার যে জল থেকে যাচ্ছে সেগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তারপরে দেখা যাচ্ছে যে বন্যা হওয়ার ফলে সাপের উপদ্রব দেখা দিচ্ছে। তারপরে বন্যা পানি থাকার ফলে বিভিন্ন ধরনের মশা আমরা দেখতে পাচ্ছি, মশাতে অসুখ বিসুখ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা নেই। এই পরিস্থিতিতে আমি প্যানেলের কাছে জানতে চাইছি যে কিভাবে চললে বা কোন পরিস্থিতি তৈরি হলে পারে এই সংক্রামক ব্যাধিগুলো থেকে রক্ষা পাওয়া যায়।
অনেক ধন্যবাদ মমিনুল ইসলাম। আমাদের আরেকটি ফোন কল এসে গেছে, আমরা সেটিও নিয়ে নিচ্ছি।
হ্যালো, নমস্কার। আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছি। আজকে আমার অতিথিদের কাছে প্রশ্ন হলো যে বিষয়টা হচ্ছে যে আমি একদিকে একটি সন্তানের মা এবং অন্যদিকে আমি একটি স্কুলের শিক্ষিকাও বটে। তা আমার স্কুলে অনেক ছোট ছোট শিশুরা আছে এবং গ্রাম বাংলাতে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এই বন্যা কবলিত অনেক এলাকাতে বন্যা পরবর্তী সময়তে বিভিন্ন ধরনের পেটের সংক্রামক জনিত রোগ শিশুদের মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে কলেরিয়া, ডায়রিয়া। এখন তো ডায়রিয়াটার প্রকোপ খুব বেশি এবং কৃমিরও একটা সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়। সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই গ্রাম বাংলার মানুষরা তো অতটা ওয়াকিবহল না, কতটা তারা কি করবে বা কতটা শুদ্ধ জল তারা কিভাবে পাবে, কিভাবে খাবে, হ্যাঁ কি করে খেলে জলটি শুদ্ধ হবে এবং আরো বিভিন্ন খাবার বা হাত ধুয়ে খাবার ব্যাপারটা, এটা তো তারা ওয়াকিবহল না। কতটুকুনি কি করলে হ্যাঁ এই ব্যাধি মানে সংক্রামক ব্যাধিগুলো থেকে আমরা মুক্তি পাবো, এই বাচ্চাগুলো, ছোট ছোট শিশুগুলো বা বড়রাও কিভাবে মুক্তি পাবে, যে প্রত্যেক বছরই এটা বন্যা পরিস্থিতি পরবর্তী সময়ও হচ্ছে, তা এই ক্ষেত্রে তারা কতটা প্রিকশন নেবে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে চিকুনগুনিয়াও দেখা যায় এখানে অনেক জায়গায়, তা এই রোগটি কি এবং এর প্রতিকার কি, এটাও আমার একটা জিজ্ঞাসা বিষয় আজকের অতিথিদের কাছে। নমস্কার।
নমস্কার এবং অনেক ধন্যবাদ সুলগ্না এবং মমিনুল ইসলাম, আপনারা সবাই প্রশ্নগুলি। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে পেটের পীড়া এবং ডায়রিয়া নিয়ে বিশদভাবে আলোচনা করেছি, কী করা উচিত এবং এর উপশম কীভাবে হতে পারে এবং এই রোগের লক্ষণগুলি নিয়েও কথা বলেছি। তবে সাপের উপদ্রব এবং আরেকটি জিনিস সুলগ্না বলেছেন যে কৃমি। ডক্টর মাহমুদুর রহমান, আপনার কাছে যাচ্ছি প্রথমেই, কারণ আপনি সাপের উপদ্রব প্রথমেই বলেছিলেন যে এই বন্যা পরিস্থিতিতে সাপের উপদ্রব বেড়ে যায়, তো সেক্ষেত্রে কিভাবে কি করা উচিত?
আমি এই অসংক্রামক রোগের কয়েকটা কথাই বলেছি। একটা কথা বলেছি যে ওখানে ডুবে মারা যাওয়া, ড্রাউনিং ও কিন্তু একটা কমন ইস্যু আছে। তারপরে নানান ধরনের ইঞ্জুরি হয়ে থাকে, নানান রকম কাটা ছেঁড়া হয়, এগুলি থেকে আবার ইনফেকশনও হয়ে যায় যেহেতু ময়লা পানি সংস্পর্শে আসে। এবং অবশ্যই সাপের কামড় একটা বড় বিষয় আমাদের এই অঞ্চলে যারা আছেন তাদের জন্য। তা আমাদের এগুলির জন্য, সাপের কামড়ের জন্য যে জিনিসগুলি আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, শুকনা জায়গায় থাকতে হবে, পানির মধ্যে একটু উঁচু করে রাখলে যাতে সাপ ওখানে উঠতে না পারে। যদি কোনো ক্রমে এই ধরনের ঘটনা ঘটেই যায় তবে সাথে সাথে যাতে যে কোনো হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় ঝাড়ফুঁকের কাছে না গিয়ে, তাইলে কিন্তু এটা তাড়াতাড়ি এটার পরিত্রাণ পাওয়া যাবে। কারণ আমরা আমাদের দেশে বাংলাদেশে এখন বিভিন্ন হেলথ সেন্টারে আমাদের এই যে স্নেক বাইটের জন্য যে ভেনম, অ্যান্টি ভেনম দরকার সেটার কিন্তু ব্যবস্থা রাখা আছে। সুতরাং সেটা যাতে করা হয় সেটা আমরা পরামর্শ দিব। আর অবশ্যই সচেতনতা একটা বড় বিষয়, বাচ্চাদেরকে ভালো করে নজরে রাখা যাতে পানিতে পড়ে তারা এইভাবে আক্রান্ত না হতে পারে। আর অন্যান্য বিষয়গুলির কথা আমরা তো মোটামুটি বলেছি ডায়রিয়ার কথা। অবশ্যই আমি যেটা বলতে চাই যে প্রাথমিকভাবে আমরা খাবার স্যালাইনের কথা বলে থাকি, যেটা আমাদেরকে এখন আমাদের মৃত্যুর না হওয়ার প্রধান কারণই হচ্ছে যে আমরা যাতে এই ধরনের যখন পানি শূন্যতা না দেখা দেয় শরীরের মধ্যে, এবং পরবর্তীতে এটা নিয়ে যাদের অনেক বেশি ডায়রিয়া হয়, একসাথে অনেক পানি নির্গত হয়, তাদেরকে অবশ্যই সাথে সাথে আমরা বলবো যে কোনো স্বাস্থ্য হেলথ সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। কারণ এখন সব জায়গাতে এই ধরনের একটা প্রস্তুতি থাকে, তাদেরকে আইভি ফ্লুইড দেওয়া আর সচেতনতা বৃদ্ধি তো অবশ্যই জরুরি, ফুটানো পানি খাওয়া। তবে এটাও ঠিক যে বন্যার সময় অনেক সময় এই এই পানি পাওয়াটা কঠিন হয়ে যায়, কিন্তু চেষ্টা থাকতে হবে যাতে আমরা পরিষ্কার পানি খেতে পারি, ফুটানো পানি, এবং খাওয়া দাওয়াটাও যাতে পুরানা খাবার না খেয়ে সাথে সাথে রান্না করা খাবার যাতে আমরা খেতে পারি, তাইলে কিন্তু আমাদের এগুলি থেকে আমরা অনেক বেশি পরিত্রাণ পেতে পারি।
এবং যে স্যালাইনের কথা আপনি বলছিলেন, ওর স্যালাইন বাড়িতেও যখন ডাক্তারের অফিসে যাওয়ার কোনো সুযোগ থাকে না অথবা যাওয়া যায় না, বাড়িতে বসেও কিছু একটা তৈরি করে নিয়ে যাওয়া যায়, তৈরি করা যেতে পারে, তাই তো?
জি জি, এটা এটা বলাই হয় যে এটা এক সময় যখন আমাদের দেশে প্রথম এটা চালু হয় তখন আমরা বলতাম যে এক মুঠ গুড়, এক এক চিমটি লবণ পানিতে মিশিয়ে এটা গোলালি এক এক লিটার পানিতে, তাইলে এটা খাওয়া মানে খাওয়ার চ্যালেঞ্জ হয়ে যায়। তো আজকাল কিন্তু আপনার ডাক্তারের সেন্টারে যেতে হয় না, আজকাল যে কোনো দোকানে কিন্তু ওরসেলাইন পাওয়া যায়। তো ওরসেলাইন কিন্তু বাংলাদেশে এখন যত্রতত্রই এটা পাওয়া যায়, মুদি দোকানেই পাওয়া যায়। সুতরাং এটার অভাব পড়ে না বর্তমানে আমাদের দেশে।
আমরা সুলগ্না ক্রিমির কথাটা বলেছিলেন, সেই প্রশ্নে যাওয়ার আগে আরেকটি ফোন কল এসে গেছে, নিয়ে নিচ্ছি।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি কথা বলছি মোহাম্মদ সোহাগ ব্যাপারী, সভাপতি বাদন আন্তর্জাতিক রেডিও ক্লাব, গ্রাম গান্ধাসি, ডাকঘর বাঙ্গর দাবাজার, থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা। আমার বাড়ি হচ্ছে ডাকাতিয়া নদীর পারে আমার বসবাস। বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, আমি সহ প্রায় 300-400 ঘর বাড়ি প্রায় বন্যা ভেসে নিয়েছে। এখন আমার অলরেডি আমার ঘর বাড়িও পানির নিচে, আমাদের অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ পরিস্থিতি। এমন একটা অবস্থা গিয়ে যাচ্ছে বন্যার পরিস্থিতি, পানির অবস্থার সাথে সাথে শিশুদেরও বিভিন্ন রোগ দেখা দিয়েছে। এখন সরকারি ভাবে অথবা বিভিন্ন সংবাদকর্মীদের অথবা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, এবং ভয়েস অফ আমেরিকার এই লিঙ্কের মাধ্যমে আমার জানতে চাওয়া এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী যে আমাদের এই পরিস্থিতিটা দেখার জন্য কোন এই পরিস্থিতিটা কাটানোর জন্য অথবা আমাদেরকে কোন ধরনের সহযোগিতা অথবা কোন ধরনের উদ্যোগ নেওয়া হবে কিনা। বন্যা পরিস্থিতির কারণে তো সর্বদিক দিয়ে সমস্যা হইতেছে। এখন ভয়েস অফ আমেরিকার মাঝে জানতে চাওয়া যে বন্যা পরিস্থিতির মাঝে এই ধরনের সংক্রামক ব্যাধি দেখা দিয়েছে, এমন অবস্থা কি করণীয়, কি পদক্ষেপ নেওয়া যায় এই পরিস্থিতি মোকাবেলার জন্য, এই ধরনের সংক্রামক ব্যাধির জন্য আমরা কোন ধরনের সহযোগিতা অথবা আমরা কোন পদক্ষেপ নিতে পারি কিনা, অথবা সরকার থেকে কোন পদক্ষেপ নিতে পারি কিনা?
আসলে
ধন্যবাদ।
ধন্যবাদ। আসলে আমরা তো বিস্তারিতভাবে এই সম্পর্কে আলোচনা করলাম, আপনি হয়তো শুনেছেন, আমাদের হাতে তো একদমই সময় নেই। তবে ডক্টর ফিরোজ, আপনি ক্রিমির বিষয়টি খুব সংক্ষেপে 30 সেকেন্ডসে যদি একটু কিছু বলেন, আমরা এখনই শেষ করব আমাদের অনুষ্ঠান, আসলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যালো।
ক্রিমিটাও তো একটা সংক্রামক পানি এবং কি বলে সেফ ড্রিঙ্কিং অভাবে হয় এবং আমাদের দেশে এটা কমন প্রবলেম। কিন্তু আমি তার আগে একটা শেষ করছেন, আমি জানি একটা কথা খুব কুইকলি বলাটা দরকার যে আমাদের দেশে এটা লং টার্ম এই যে আপনার ফ্লাড বা বন্যা প্রিপেয়ারনেস জিনিসটা তৈরি করা দরকার, কারণ এটা কমন হয়ে থাকে, প্রতি বছর এক দুই বছর হয়ে থাকে, তখন মানুষ কি করবে বুঝতে পারে না। কিন্তু এটা যদি একটা পলিসি বা প্রসিজিওর তৈরি করা থাকে যে এটা হইলে এটা আমরা করব এবং আগে থেকে রেডি থাকে, তাহলে আমার মনে হয় অনেক মানুষ কষ্ট বা মৃত্যু বা এই রোগের হাত থেকে মুক্ত হতে পারবে। আমি আশা করি আপনার অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা আরো সচেতন হবেন এবং তাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরো জানবেন এবং তারা সবাইকে হেল্প করবেন। একটু আগে যে ভদ্রলোক বলছিলেন উনি গ্রামে থাকেন, উনি কি করতে পারেন? ওনাকে আমি বলছি যে উনি গ্রামের মানুষকে শিক্ষা দিতে পারেন যে কিভাবে হাত দিয়ে পানি সুস্থ ভালো পানি খেতে হবে বা হাত দিয়ে খাবার খেতে হবে বা কিভাবে রান্না করতে হবে। এই জিনিসগুলো যদি বেসিক উনি মানুষকে শিক্ষাটা দিতে পারেন তাহলে মনে হয় অনেক মানুষই আপনার এই রোগ বা বিভিন্ন বন্যাজনিত কারণে সংক্রামক রোগ থেকে মুক্তি পেতে পারবে। আমি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ ডক্টর রহমান, ডক্টর রায় এবং ডক্টর ফিরোজ, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।